जेने कीर दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور؟ أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير؟ ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير؟ أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير. أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور. أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور. أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم؟ قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين؟ قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين. فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون. قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم؟ قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين. قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين. الله يأتينا وهو رب العالمين. صدق الله العظيم.
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم. প্রিয় ইসলামী ভাইরা, আসুন নাতে রাসুল পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ইনশাল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি নাতে রাসুল পাঠ করব আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্ট অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, নাতে রাসুল শ্রবণ করবেন আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্ট অর্জনের জন্য। তো আসুন নাতে রাসুল পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই।
صلي على رسولنا صلي على محمد صلي على نبينا صلي على محمد
شربت پلا دلا دو یا رسول، دید کا شربت پلا دو یا رسول، میری قسمت کو جگا دو یا رسول، میری قسمت کو جگا دو یا رسول، ایک جھلک اپنی دکھا دو یا رسول، ایک جھلک اپنی دکھا دو، آ گیا بیمار میرے طبیب، آ گیا بیمار میرے طبیب، دو شفائے کاملا دو یا رسول، دو شفائے کاملا دو رسول، جامع الفتح کا پلا دو یا رسول، اپنا دیوانہ بنا دو یا رسول، جامع الفتح کا پلا دو یا رسول، اپنا دیوانہ بنا دو یا رسول، وہ کبھی بھی اٹھ نہیں سکتا جسے، وہ کبھی بھی اٹھ نہیں سکتا جسے، تم نگاہوں سے گرا دو یا رسول، یا رسول، جامع الفتح کا پلا دو یا رسول، اپنا دیوانہ بنا دو یا رسول، میری قسمت کو جگا دو یا رسول، میری قسمت کو جگا دو یا رسول، جھلک اپنی دکھا دو یا رسول، ایک جھلک اپنی دکھا دو یا رسول، جامع الفتح کا پلا دو یا رسول، اپنا دیوانہ بنا دو یا رسول.
الحمد للہ رب العالمین، والصلاۃ والسلام علی سید المرسلین، اما بعد، فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم، صلاۃ والسلام علیک یا رسول اللہ، صلاۃ والسلام علیک یا حبیب اللہ، صلاۃ والسلام علیک یا نبی اللہ، وعلی آلک واصحابک یا نور اللہ. আসুন আমরা আজ ইজতেমার শুরুতে দুরূদ পাক পাঠ করার যে ফজিলত রয়েছে সেই সম্পর্কিত একটি হাদিসে মুবারকা আমরা মনোযোগ সহকারে ভালো ভালো নিয়ত সহকারে শ্রবণ করি। কিতাবের নাম হচ্ছে জামে সাগির। হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিসসমূহ আমার উপর দুরুদ শরীফ পাঠ করে সজ্জিত করো, কেননা তোমাদের আমার উপর দুরূদ শরীফ পাঠ করাটা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই জানি নূর এর শাব্দিক অর্থ হচ্ছে আলো, রশনি। কিয়ামতের ময়দানের যেই অন্ধকারচ্ছন্ন যে বর্ণনা, যে ভয়াবহতা আমরা কমবেশ সকলেই শুনেছি, বয়ানের মধ্যে যারা অধ্যয়ন করেছি তারাও জানি, ওই দৃশ্যপটটা যদি আমরা চিন্তা করি অ্যাজ লাইক এ আমি একজন গুণাগার হিসেবে, আমি তো গুণাগার এতে কোনো সন্দেহ নেই, যদি আমরা স্ব জায়গা থেকে চিন্তা করি তাহলে আমার জন্য ওই অবস্থায় ওই পরিস্থিতিতে নূরের কতটুকু দরকার, আর সেই নূর সেখানে উপস্থাপন হবে যদি আমি আপনি আমার আপনার দয়াল নবী নূরানি নবীর উপর দরুদ শরীফ পাঠ করতে পারি। এজন্য এটা আমার আপনার জন্য দায়িত্ব কর্তব্য করে নেওয়া উচিত যে ওই ভয়াবহ তার যেই দিন সেই দিন থেকে যদি আমি মুক্তি পেতে চাই, আমি যদি নূর এটাকে অর্জন করতে চাই, তাহলে আমি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। মাদ্রাসার দর্শক শ্রোতা, আমরা আসুন সকলেই একবার আজকের ইজতেমার শুরুতে বরকতের নিয়তে দরুদ শরীফ পাঠ করি। আবারও সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত সময়, তেমন কোনো বেশি সময় নয়, আমরা আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমরা বয়ান শ্রবণ করব, আর আমরা এই বয়ান যাতে আমলে নিতে পারি, এই বয়ান যাতে আমাদের জন্য উপকারে আসে, এই জন্য আসুন আমরা শুরুতে কিছু ভালো ভালো নিয়ত করি। হাদিস শরীফ রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়তু সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত হচ্ছে সবচেয়ে উত্তম আমল। সুবহানাল্লাহ। হে আশিকানে রাসূল, আমাদের ছেলে দর্শক শ্রোতা, প্রতিটি ভালো কাজের পূর্বে ভালো নিয়ত করার অভ্যাস করুন, কেননা ভালো নিয়ত রোজ কিয়ামতের ময়দানে বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। আসুন বয়ান শোনার পূর্বে আমরা নিয়ত করি আল্লাহ তা রাসূলের সন্তুষ্টির জন্য, ইলমে দিন শেখার জন্য, ইনশাআল্লাহ আদব সহকারে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শ্রবণ করবো ইনশাআল্লাহ। কৃষ্ণায় ভাইরা, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের আমরা অনেক নেয়ামত ভোগ করছি, যেই নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আজ ইনশাআল্লাহ আমরা বয়ানের মধ্যে আমরা শুনব বিভিন্ন ঘটনার মাধ্যমে, কোরআনিক ঘটনা, আউলিয়ায়ে কেরামের জীবন থেকে নেওয়া যে ঘটনাগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো যে তাদের ইমানের মাকাম, তাদের বিশ্বাসের অবস্থা কীরূপ ছিল, আর আমাদের অবস্থা ইমানের কীরূপ রয়েছে, আমরা কম্পেয়ার করতে পারবো। যদি আমরা আজকের বয়ানকে অন্তর স্থাপন করতে পারি, হয়তো আমাদের ইমানও মজবুত হবে। হ্যাঁ, ইমান নরবর এটা হয়ে যায়, আমাদের ইমান খুবই দুর্বল পরিবেশ পরিস্থিতিতে, আমরা বিপদে পড়ে গেলে আমাদের ইমান নরবর হয়ে যায়, তখন বোঝা যায় আমার ইমানের হালত কী। এই জন্য আমাদেরকে আমাদের সর্বদা আমাদের চোখের সামনে, আমাদের দৃশ্যপটে, আমাদের খেয়ালের মধ্যে আমাদের নবী আম্বিয়া আলাইহি সালাতু ওয়াসালাম আউলিয়া কেরামের জীবনীকে ধারণ করে রাখতে হবে। তাহলে ওই পরিবেশ, ওই পরিস্থিতিতে আল্লাহ পাক আমাকে স্মরণ করিয়ে দিবে যে নবীরা তারা ইমানের পরিচয় দিয়েছে, আউলিয়া কেরাম তারা ইমানের পরিচয় দিয়েছে, অকাট্য বিশ্বাসের পরিচয় দিয়েছে, তাহলে আমি তো তাদের উত্তরসূরি, আমি তো সেই মুসলমান, তো তাহলে আমাকে তখন সহজ হয়ে যাবে ইমান এর পরিচয় দেওয়া, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাসের পরিচয় দেওয়া। আসুন মাদিনায় ছিল দর্শক শ্রোতা ও উপস্থিত প্রিয় স্থানীয় ভাইরা, আমরা প্রথমেই খুবই প্রসিদ্ধ একটি ঘটনা, আমরা হয়তোবা অনেকেই এটা অনেকবার শুনেছি, কোরআন মসজিদের মধ্যে এই ঘটনাটি কিছুটা ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে, আমরা আসুন শ্রবণ করি সেই বিষয়ে ঘটনাটি। নমরুদের কথা আমরা কমবেশ সকলেই জানি, সে এমন এক ব্যক্তি ছিল, সে তার জামানার মধ্যে সবচাইতে জালিম বাদশাহ ছিল। সে এমন জালিম ছিল যে এই হতবাগা নিজেকে খোদা দাবি করত, মাআযাল্লাহ নাউযুবিল্লাহ, সে নিজেকে খোদা দাবি করত, আস্তাগফিরুল্লাহ। মানুষ তার পূজার মধ্যে ব্যস্ত ছিল, অর্থাৎ একদিকে পুরো সাম্রাজ্য, অপরদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই অবস্থার মধ্যে ছিল, তিনি ওই পরিবেশে একাই এক সত্তা, তিনিই ছিলেন যিনি ওই পরিবেশে ওই পরিস্থিতিতে সত্য কলেমার দাওয়াতকে উঁচু করে সবার সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। মানুষদেরকে নেকির দাওয়াত দেওয়া তিনি ওই অবস্থায় শুরু করে দিলেন যখন সবাই নমরুদের গোলামি করছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একা ওই ব্যক্তি যিনি আল্লাহ পাকের একত্ববাদের তিনি দাওয়াত সবার কাছে পৌঁছে দিচ্ছিলেন। এই যে এই সব কিছু নমরুদ নিজে তার চোখ দিয়ে সেটা দেখছিলেন, কিন্তু তার কাছে সেটা সহ্য হচ্ছিল না। তিনি সহ্য করতে পারছিল না। এই হতবাগা রাগান্বিত হয়ে ক্ষোভে সে একটা বড় খারাপ সিদ্ধান্ত নিল। সে এমনটা করল, সে একটি বড় আগুন জ্বালানোর হুকুম দিল। অতঃপর অনেক দিন পর্যন্ত সেখানে লাকড়ি জমা করা হলো এবং চারটি বড় প্রাচীর করে বানিয়ে দেওয়া হলো, এক বড় আগুন জ্বালিয়ে দেওয়া হলো। কিতাবের মধ্যে এসেছে যে এটা এত বিশাল আগুন ছিল, প্রজ্বলতা এমন ছিল যে যে এত উঁচু, এটার উপর দিয়ে যদি কোনো পাখি যেতে চাইতো এটার প্রজ্বলতার কারণে, তীব্রতার কারণে ওই পাখি ওইখান দিয়ে যেতে পারতো না। তো এমন অবস্থা সে তৈরি করেছিল। সে এরপরে একটি মিনজানিক, পাথর নিক্ষেপ করার একটা মেশিন সে সেটাকে তৈরি করল। এই সব কিছু তার উদ্দেশ্য ছিল মাআযাল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করবে। প্রিয়স্তাই ভাইরা, সে সেটাই করল। সে মিনজানিককে রেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সেই মেশিনের মধ্যে, মিনজানিক যে মেশিন ছিল সেটার মধ্যে রেখে আল্লাহর নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করে ছুঁড়ে মারা হলো। তো প্রিয় ভাই, এই ঘটনাটি আমরা কমবেশি সকলেই জানি, কিন্তু এই ঘটনার মধ্যে যে শিক্ষা আমাদের জন্য সেটা হচ্ছে, ওই অবস্থায় আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের যে অকাট্য বিশ্বাস আল্লাহ পাকের প্রতি, আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ যে ভরসা, সেটা তিনি একেবারে কিয়ামত অবধি পর্যন্ত আল্লাহ তাআলার বান্দাদের জন্য তিনি শিক্ষা রেখে গেলেন। আগুনে নিক্ষেপ করা এটা কোনো চারটিখানি কথা নয়। প্রিয় ভাই, আপনি একটু চিন্তা করুন, যদি আমার আপনার কোনো অপরাধের কারণে, কোনো আমার আপনার জন্য বিচার অথবা আমার আপনার জন্য কোনো পানিশমেন্ট রেডি করা হয়, তাহলে সেটার কোনো সময় থাকে, নির্ধারণ করা হয়, দিন দেড় সময়কে সেটা নির্ধারণ করা হয়, অথবা প্রথমে আমাকে জেল হাজতের মধ্যে পাঠানো হয়, এরপর বিচারক, কাজী, জজ যেই থাকুক না কেন সে ফয়সালা করে, এর মধ্যে কিন্তু একটা বড় একটা সময় পাওয়া যায়। এই সময়ের মধ্যে কিন্তু আমার আপনার কিন্তু একটা ভরসা স্থাপন হয় অন্তরের মধ্যে, ভরসা আসে না, কোনো না কোনো রাস্তা হয়তোবা খুলে যাবে, কেউ হয়তোবা আমাকে বাঁচিয়ে নেবে, সে হয়তোবা তার আপনজনের মাধ্যমে সে তদবির করে, কোনো বড় জায়গার মধ্যে পাঠিয়ে দেয় যে আমাকে এর থেকে উদ্ধার করে নাও। কিন্তু প্রিয় ভাই, একটু চিন্তা করুন যে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি কেমন উপমাহীন ইমানদার বুজুর্গ ছিলেন, যে ইব্রাহিম আলাইহিসসালাম তাকে তৎক্ষণাৎ, তার কোনো চিন্তা করারও সময় ছিল না, তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা দেওয়া হলো। ওই পরিস্থিতিটা কেমন ছিল, যদি আমার আপনার সামনে এই পরিস্থিতি আসে তাহলে আমার আপনার ইমানের হালত কী হবে? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তাকে নিক্ষেপ করা হলো, ওই মুহূর্তে আল্লাহ পাকের ফেরেশতা, যিনি ফেরেশতাদের সরদার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, উপস্থিত হলেন, আরজ করলেন, হে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, কোনো সাহায্যের প্রয়োজন হলে আপনি বলুন। তো তিনি বললেন, সাহায্যের প্রয়োজন তো আছে অবশ্যই, তবে হে জিব্রাইল, আপনার কাছ থেকে নয়। আরজ করলেন, তো যার কাছে প্রয়োজন তার কাছেই আরজ করুন। তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, হে জিব্রাইল, আমি কোন অবস্থায় আছি রব্বে করিম সেটা জানেন, তার জানাটা আমার চেয়ে অধিক উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমন ঈমান, কেমন তাওয়াক্কুল, কেমন ইমানের পাওয়ার ছিল তার, সুবহানাল্লাহ, কেমন দৃষ্টান্তহীন অকাট্য বিশ্বাস আল্লাহ পাকের রহমতের উপর, তার দয়ার উপর কি পরিমাণ অকাট্য ইমান, অতঃপর এই ইমানের ফলাফল কেমন দেখুন, সুবহানাল্লাহ, কেমন চমৎকার ফলাফল বের হলো, যেটা আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল করিমের মধ্যে আয়াতে মোবারকা নাজিল করে দিলেন, জানিয়ে দিলেন দুনিয়াবাসীকে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 69, কানজুল ইমান থেকে অনুবাদ, হে আগুন হয়ে যা শীতল ও নিরাপদ ইব্রাহিমের উপর। আল্লাহু আকবার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান মজবুত ছিল, বিশ্বাস অনন্য ছিল, সুতরাং রব্বে করিম তার জন্য এত বড় আগুনকে ফুলের বাগান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, রেওয়াতের মধ্যে এটাও রয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, তখন কিছুদিন পর নমরুদ তার প্রাসাদের ছাদের মধ্যে গেলেন দেখার জন্য কি অবস্থা। ইব্রাহিমকে তো আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়েছে, তো অবস্থাটা দেখার জন্য সে তার প্রাসাদের ছাদে গেল। তো দেখ, সে যখন গেল যে ইব্রাহিম কি অবস্থায় আছে, সে জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে কি না, হাড্ডিগুলো দেখা যাচ্ছে কি না, মাআযাল্লাহ, সে যখন এই চিন্তা নিয়ে গেল, সে দেখে আশ্চর্য হয়ে গেল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আগুনে প্রশান্তিতের মধ্যে বসে আছেন, এবং আগুন এমন অবস্থা যে আগুনের মধ্যে ফুলের বাগান তৈরি হয়ে আছে। আল্লাহু আকবার। তো নমরুদ এমন বড় দুর্ভাগা, এই অবস্থা দেখেও তার ঈমান আসেনি, তার হেদায়েত হয়নি, সে চিন্তা করতে লাগলো এইভাবে যে মনে হয় কোনো আগুনের সমস্যা আছে, যে আগুনের মনে হয় কোনো সমস্যা আছে, আগুন প্রজ্বলকারী নয়। অতঃপর এই দুর্ভাগা আরও একটা খারাপ কাজ করলো, ওই আগুনকে টেস্ট করার জন্য একজন সাধারণ মানুষকে সে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, সাথে সাথে ওই আগুন ওই সাধারণ মানুষটাকে জ্বলে পুড়ে ছারখার করে দিল। অর্থাৎ আগুন আপন অবস্থাতেই ছিল, আগুনের কাজ হলো জ্বালানো আর সে জ্বালাচ্ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য আগুন ফুলের বাগান হয়ে গিয়েছিল। তার এই মহান মুজিজা দেখে ওই সময়কার অসংখ্য লোক কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। ফিস্তাই ভাইরা, আমাদের নিচের দর্শক শ্রোতা, এটাই হলো ঈমান এবং বিশ্বাসের বরকত, এটা কোনো কাব্যিক কথা নয়, বাস্তব। যখন ঈমান মজবুত হয়ে যায়, বিশ্বাস পরিপক্ক হয়ে যায়, তখন রব্বে করিমের রহমত অবশ্যই বান্দার সাথেই থাকে, বান্দা তখন আল্লাহ পাকের রহমত তার উপর বৃষ্টির বর্ষণের মতো ঝরতে থাকে, রহমতের বিছানা তার জন্য বিছিয়ে দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্য আমার আপনার জন্য, কেননা আমার আপনার বিশ্বাস ওই পরিপূর্ণতা কখনোই হয়নি, আমি আপনি একটু এদিকেই পরিস্থিতির অন্য কোনো রূপ হয়ে গেলে, হিতে বিপরীত হয়ে গেলে আমার আপনার ইমানও নরবর হয়ে যায়। প্রিয় স্থায়ী ভাইরা, আউলিয়ে কেরাম ইনাদের জীবনীও যদি আমরা অধ্যয়ন করি, তাহলে দেখা যায় তাদের ইমানও কেমন মজবুত ছিল, এটা আল্লাহ পাকে তাদের উপর দয়া ছিল, কারণ আল্লাহ পাককে তারা এমনভাবে রাজি খুশি করেছিল যে তাদের ইমানের পরিপূর্ণতা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছিল, ইমানের স্বাদ তারা গ্রহণ করতে পেরেছিল। আমরা তো বলি আমরা মুসলমান, কিন্তু ইমানের স্বাদ আমাদের কাছে লাগে না, ইবাদতের মিশ্রতা আমাদের কাছে লাগে না, যদি লাগতো তাহলে আমরা ইবাদতের মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখতাম, আজ লাগে না বিদায়ে আমরা, দুনিয়ার স্বাদ আমাদের অন্তরে লেগে গিয়েছে, দুনিয়ার ব্যস্ততার মধ্যে আমরা ব্যস্ত হয়ে গিয়েছি। প্রিয় স্থায়ী ভাইরা, আসুন আমরা আউলিয়া কেরামের জীবনের দিকে আমরা যদি একটু দেখি, তাহলে তাদের ইমানের হালত কেমন ছিল। হযরত আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, যাকে এই উম্মতের হাকিম, উম্মতের হাকিম অর্থাৎ অনেক বুদ্ধিমান এবং জ্ঞানী ব্যক্তি বলা হয়েছে, ওনার নাম হচ্ছে হযরত আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তো তিনি তাবেঈ ছিলেন, তিনি ইয়েমেনের মধ্যে থাকতেন, তার যুগে তার এলাকার মধ্যে আসওয়াদ আনসি নামে একজন ব্যক্তি ছিল, ওই দুর্ভাগা নিজের ব্যাপারে নবুয়তের মিথ্যা দাবি করেছিল মাউজাল্লা। সে একদিন আল্লাহর ওলি হযরত আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে জোরপূর্বক তার কাছ থেকে ডেকে জিজ্ঞাসা করলো, তুমি কি সাক্ষ্য দাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল? তো তিনি আল্লাহর ওলি বললেন, হ্যাঁ অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সত্যিকারের নবী, আমার আকা, আমি তার উপর ঈমান রাখি, তিনি আমার ঈমান। তো আসওয়াদ সে একটু রাগ হয়ে গেল, সে পুনরায় জিজ্ঞাসা করলো, তুমি কি সাক্ষ্য দাও আমি আল্লাহর রাসূল? নাউযুবিল্লাহ। তিনি খুব সরলভাবে তাকে উত্তর দিলেন, আমি শুনিনি যে তুমি কি বলছো, তুমি কি বলতেছো আমি এটা শুনতেছি। তার কথায় কোনো কর্ণপাতই দিলেন না। এটা শুনে আসওয়াদ আনসি আরও রেগে গেল, সে তৎক্ষণাৎ হুকুম দিল, একটি বিশাল ভয়ানক আগুনকে জ্বালানো হোক। তার যেই দাস ছিল, গোলাম ছিল, তারা দ্রুত আগুন জ্বালিয়ে দিল। এবার হুকুম দিল আবু মুসলিমকে এই প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করা হোক। সুতরাং তাকে ওই প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। যেভাবে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর আগুন শীতল ও নিরাপদ বানিয়ে দিয়েছিল, তেমনিভাবে হযরত আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ তাআলার জন্য আগুন শীতল হয়ে গেল। আল্লাহ পাকের দয়ায় তিনি সুস্থ নিরাপদে আগুন থেকে বাহিরে চলে আসলেন। আল্লাহু আকবার। এই আশ্চর্যজনক দৃশ্য দেখে আসওয়াদ আনসির মিথ্যা নবুয়তের উপর কালো দাগ পড়ে গেল। তার আশঙ্কা হলো যে যদি তার গোত্রের মানুষ, তার সমাজের মানুষ যদি জেনে যায় তাহলে তার মিথ্যা নবুয়ত সেটা প্রকাশ পেয়ে যাবে। তিনি জোরপূর্বক হযরত মুসলিম খাওলানি রহমতুল্লাহ তাআলাকে ইয়েমেন থেকে বের করে দিলেন। আল্লাহর বলি, তিনি সেখান থেকে মদিনা শরীফ চলে আসলেন। তিনি মদিনা শরীফের মধ্যে অবস্থান করলেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের আল্লাহ পাকের উপর, তার রহমতের উপর, তার দয়ার উপর বিশ্বাস রাখতে হবে, অবশ্যই রাখতে হবে। কিন্তু মনে রাখবেন, এখানে আমাদের জন্য আরও একটি শিক্ষণীয় বিষয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যে আগুন বাগানে পরিণত হয়েছিল, হযরত আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ তাআলার জন্য যে আগুন শীতল হয়ে গিয়েছিল, এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মুজেজা এবং হযরত মুসলিম খাওলানি রহমতুল্লাহ তাআলার কারামত। আমাদের জেনে বুঝে এই ধরনের বিপজ্জনক পদক্ষেপ কখনোই নেওয়া উচিত হবে না। আমি আল্লাহর উপর ইমান রাখি, আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধারকারী, এটা আমার ইমান। কিন্তু আমি নিজেকে কখনো এই পরীক্ষার মধ্যে ফেলতে পারবো না। এই এটা নিজেকে না, এটা আল্লাহকে পরীক্ষা করা হবে। যদি আমি এই কাজ করি, মূর্খতার কাজ হবে এটা আমার আপনার জন্য। তো বলা হয়েছে আমরা বান্দা বান্দা হয়েই থাকবো, আল্লাহর পানা, আল্লাহ পাকের কুদরতের যাচাই করা আমাদের জন্য উচিত নয়। আল্লাহ পাকের কুদরতকে যাচাই করা এটা আমাদের জন্য মূর্খতা। আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যে একটা ঘটনা কিতাবের মধ্যে এসেছে, একবার তাকে কেউ বলল, হে ঈসা আলাইহিস সালাম, আপনি কি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন? তো তিনি বললেন, হ্যাঁ অবশ্যই রাখি। প্রশ্নকারী বলল, তাহলে আপনি একটি কাজ করুন, ওই বড় পাহাড় থেকে লাফ দেন, দেখি আপনার প্রতিপালক আপনাকে বাঁচায় কি না। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম চমৎকার তাকে জবাব দিলেন, আমি আল্লাহ পাকের উপর অবশ্যই ভরসা রাখি, কিন্তু তার পরীক্ষা আমি কখনো নেই না। আমি আল্লাহ পাকের উপর পরিপূর্ণ ভরসা রাখি, কিন্তু আমি আমার মালিকের পরীক্ষা কখনো নেই না। খ্রিস্টান ভাইরা, ঈমান এবং বিশ্বাসের এই যে অবস্থান, এটা আমাদেরকে পরিপূর্ণতা রাখতে হবে, এটা আমাদেরকে সর্বদা আমাদের অন্তরে স্থাপন রাখতে হবে। যেই পরিবেশে, যেই পরিস্থিতিতে আমি যেই মোকাবেলায় পড়ি না কেন, আমার ঈমান যাতে নড়বড় না হয়। আরও চমৎকার চমৎকার ঘটনা আজ আমরা ইজতেমার বয়ানের মধ্যে শোনার সৌভাগ্য অর্জন করব। কিতাবের মধ্যে যদি আমরা দেখি যে আমরা এই হজের মৌসুমের যে ঘটনা, আমরা জানি যে তিনজন যে লোক, একটা কাফেলার ঘটনা ছিল এরকম। কিতাবের মধ্যে কিছুটা ভিন্নতার সাথে এভাবে লিখেছে যে সিরিয়া থেকে রওনা হয়েছে, ওই কাফেলায় তিনজন ব্যক্তি ছিল, আর সেই তিনজন খুবই পরিচিত ব্যক্তি। একজন ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং একজন তার স্ত্রী হযরত হাজরা রহমাতুল্লাহ তাআলা আলাইহা, এবং তৃতীয়জন ছিলেন হযরত শাহজাদা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের সাথে ছিলেন। কিতাবের মধ্যে এসেছে তিনি তাদেরকে পথ দেখাচ্ছিলেন। প্রিয় ভাইরা, মাদ্রাসার দর্শক শ্রোতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা, এই ঘটনা আমাদের জন্য অনেক শিক্ষণীয়। বলা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স 90 বছরের অধিক ছিল। তো ওই অবস্থায় আল্লাহ পাক তাকে সন্তান দান করেছিলেন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে দান করেছিলেন। তো পরীক্ষার উপরে পরীক্ষা, আল্লাহ পাকের এমন পরীক্ষা ছিল আল্লাহর নবীদের উপর। আল্লাহ তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল যে হযরত হাজরা রহমাতুল্লাহ তাআলা আলাইহা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে যাতে করে অনাবাদী উপত্যকার মধ্যে রেখে আসা হয়। তো আল্লাহ পাকের হুকুমে তিনি সেই কাজ করেছিলেন। আর সেই পথ দেখিয়েছিলেন হযরত জিব্রাইল আলাইহিসসালাম। যখন তারা রওনা হয়েছিলেন, পথ অতিক্রম হচ্ছিল না, জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করা হলো আমরা কি এসে গিয়েছি কিনা, তখন তিনি বললেন না, আরও সামনের দিকে। কিতাবের মধ্যে এসেছে যেতে যেতে যখন একটি টিলার সামনে তারা পৌঁছালো, তখন জিব্রাইল আলাইহিসসালাম তাদেরকে বললেন যে আমরা এখানে অবস্থান করব। তো ওটা এমন একটা অবস্থা ছিল যেখানে কোনো আবাদ ছিল না, যেখানে কোনো জীব জন্তু জানোয়ারের কোনো উপস্থিতি ছিল না, কোনো পানির অবস্থা ছিল না, এমন একটা মরুভূমির মধ্যে আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উপর হুকুম আসলো তার স্ত্রী এবং তার সন্তানকে রেখে আসার ব্যাপারে। যখন তিনি তাদেরকে রেখে এসে কিছু খেজুর কিছু পানি দিয়ে আসলেন, যখন তিনি ফিরে যেতে লাগলেন, তো হযরত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী ইনার জজা হযরত হাজেরা রহমাতুল্লাহ তাআলা আলাইহা তিনি পিছনে পিছনে আসতে লাগলেন, আরজ করলেন হে আল্লাহ পাকের নবী আলাইহিসসালাম, আমাদেরকে আপনি কার ভরসায় রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চুপ রইলেন, কোনো উত্তর দিলেন না। এরপর জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী, একটু তো আমাকে বলুন, আমাদেরকে আপনি কার ভরসায় রেখে যাচ্ছেন? দ্বিতীয়বার যখন এই একই প্রশ্ন করলেন, তিনি তখনও উত্তর দিলেন না। তৃতীয়বার যখন তিনি প্রশ্ন করলেন, কিছুটা ভিন্নতার সাথে করলেন, তিনি বললেন যে হে আল্লাহর নবী, আমাকে আপনি বলুন যে আল্লাহ পাক কি আপনাকে এটার হুকুম দিয়েছেন? তখন আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন হ্যাঁ, আল্লাহ পাকের হুকুম, এই জন্য আমি তোমাকে এবং তোমার সন্তান আমার সন্তান ইসমাইল আলাইহিসসালামকে এখানে রেখে যাচ্ছি। প্রিয় ভাই, যখন এই কথার প্রতিউত্তরে তিনি এই কথা বললেন, তখন ইমানের ধীরতা দেখেন হযরত হাজরা, খুবই বিশ্বাসের সাথে এবং প্রশান্ত মনে তিনি ওই অবস্থায়, কেমন অবস্থা, ডানে বামে সামনে পিছনে কোনো একটা মানবের চিহ্ন ছিল না, কোনো একটা সত্তার চিহ্ন ছিল না, কোনো পানি দৃশ্যমান ছিল না, কোনো কূপ দৃশ্যমান ছিল না, কিন্তু ইমানের হালত দেখেন তিনি ওই অবস্থায় তখন উত্তর দিলেন হে আল্লাহ পাকের নবী, যদি এটা আল্লাহ পাকের হুকুম হয় তবে আপনি ভালো ভেবেই ফিরে যান, আল্লাহ পাক আমাদেরকে কখনোই ধ্বংস করবেন না, আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট। প্রিয় ভাই, এটা কেমন তাওয়াক্কুল ছিল, চিন্তা করার বিষয় যে এক মুহূর্তের জন্য তার মধ্যে ভয় আসলো না, তার মধ্যে চিন্তা আসলো না, পেরেশান আসলো না যে কি হবে, হ্যাঁ আল্লাহ পাক তো আছে কিন্তু কূপ কোথায়, আল্লাহ পাক তো আছে কিন্তু জন্তু জানোয়ার কোথায়, মানুষ কোথায়, মাল কে মাল, মরুভূমি আর মরুভূমি। প্রিয় ভাই, আল্লাহ পাকের দয়া তাদের উপর কেমন ছিল, পরিপূর্ণ বিশ্বাস তারা রেখেছিলেন আল্লাহ পাকের প্রতি, যার কারণে আল্লাহ পাক তাদের উপর সহায় হয়েছিলেন, তাদের উপর দয়া করেছিলেন। ইমান ও বিশ্বাসের বরকত এমন ছিল যে আল্লাহু আকবার, সেখানে এক ডোক পানিও ছিল না, আল্লাহ পাক হযরত ইসমাইল আলাইহিসসালামের কদমের মাধ্যমে সেখানে জমজমের ঝর্ণা প্রবাহিত করে দিলেন। যেখানে পানির কোনো নিশ্চয়তাই ছিল না, আল্লাহ পাকের কুদরতের ফয়সালা কেমন হলো যে ছোট্ট বাচ্চা হযরত ইসমাইল আলাইহিসসালামের পা মুবারকের বরকতে সেখানে জমজমের ঝর্ণা প্রবাহিত করে দিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে এমন দয়া হলো, যেটা এমন কুদরতের পানি হলো, যেই পানি তখনও মানুষ খেয়েছে, এখনও খাচ্ছে, কিয়ামত পর্যন্ত খাবে, এই পানি আর শেষ হবে না। আল্লাহু আকবার। বলা হয়েছে আল্লাহ পাকের কেমন দয়া হলো যে হযরত হাজরা, যে ঈমান, যে পরিপূর্ণতা এমন ছিল বিশ্বাস যে তার সম্মানার্থে তার কদম লেগেছিল যে সাফা মারওয়ার পাহাড়ের মধ্যে, আল্লাহ পাক ওই কদমের বরকতে ওই নিদর্শনকে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর জন্য দৃশ্যমান রাখার জন্য, ঈমানের জন্য আল্লাহ পাক হাজিদেরকে সেখানে ওয়াজিব করে দিলেন দাঁড়ানোটা। কৃষ্ণাই বাইরা, এটা ছিল বিশ্বাসের ফলাফল, আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ বিশ্বাসের ফলাফল। নবী করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান বাণী যে বলা হয়েছে হাদিসের রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন নবী করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের উপর আমার ভয় নেই তবে বিশ্বাসের দুর্বলতা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ রাসূল কি বলছেন যে আমার উম্মতের উপর আমার ভয় নেই তবে বিশ্বাসের দুর্বলতা। হ্যাঁ, বাস্তব আমাদের ঈমান বিশ্বাস এটা অনেক দুর্বল, এটা কাউকে বলা লাগবে না, এটা আমি আমার নিজেরটার প্রমাণ। খ্রিস্তায় ভাইরা, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সমস্ত ইলমের অধিকারী, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল অবস্থা দেখেন। তিনি জানতেন যে আমার উম্মত শিরিকে জড়াবে না। উম্মত কিসে জড়াবে না? উম্মত শিরিকে জড়াবে না, আমার উম্মত আল্লাহ পাককে অস্বীকার করবে না। তবে হ্যাঁ, যে সমস্যা হবে সেটা হলো বিশ্বাসের দুর্বলতা। প্রিয় ভাই, আল্লাহ রাসূলের আরেকটি হাদিসে মোবারক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই উম্মতের প্রথমের লোকেরা বিশ্বাস এবং দুনিয়ার বিমুখতার মাধ্যমে নাজাত পেয়ে গেল, আর এই উম্মতের শেষে আসা লোকেরা কৃপণতা ও দীর্ঘ আশার কারণে ধ্বংস হয়ে গেল। সাহাবাই কেরাম, ইনাদের ইমানের পরিপূর্ণতা, তাদের বিশ্বাস কীরকম ছিল, যার কারণে আল্লাহ পাক তাদের এই ইমানের পরিপূর্ণতার কারণে, অকাট্য বিশ্বাসের কারণে তাদের নাজাতের ব্যবস্থা করে দিয়েছেন। আর আমাদের অবস্থা, আমরা বখিল হয়ে গিয়েছি, কৃপণ হয়ে গিয়েছি। আমি আমাকে নিজেকে দেখি তাহলে আমি বুঝতে পারবো আমি কি কৃপণ নাকি আমি উদার। আমার বিশ্বাসের অবস্থা কি, আমি কি পরিপূর্ণ বিশ্বাসী নাকি আমার বিশ্বাসের মধ্যে নড়বড় রয়েছে। তাহলে এই হাদিস আমার জন্য ভয় পাওয়ার জন্য যথেষ্ট হবে। প্রিয় ভাই, খ্রিস্তায় ভাইরা, বিশ্বাসহীনতার কিছু উদাহরণ আমরা যদি দেখি, যে আমরা তো মানি যে আল্লাহ পাক রিজিক দাতা, না এটা আমরা মানি না সবাই? রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? এটা আমাদের বিশ্বাস। কিন্তু আমাদের বিশ্বাসের অবস্থা কি জানেন, ইমানের নড়বড়, যে আমাদের রিজিককে তালাশ করার জন্য আমরা এমন অবস্থা যে আমরা সুদকে আমরা অবলম্বন করি, আমরা ঘুষকে অবলম্বন করি, আমরা হারামকে অবলম্বন করি। তাহলে আমার এই বিশ্বাস কই গেল? আমি নিজেই স্বীকৃতি দিচ্ছি যে আমার রিজিক দাতা আমার মহান আল্লাহ তাআলা, কিন্তু আমি তো আমার সুদের উপর বিশ্বাস রাখছি, আমি আমার ঘুষের উপর বিশ্বাস রাখছি, আমি বলছি ঘুষ যদি না খাই এই জামানায় চলা যাবে না, সুদের মাধ্যমে সবাই জড়িয়ে গেছে, আমি জড়ালে দোষ কোথায়? এটা আমার আপনার ইমানের হালত। কিন্তু আমি বলছি আমার রিজিক দাতা আমার আল্লাহ, যার কারণে আমি আল্লাহ পাকের ওই যেটার উপরে নিষেধ ছিল ওটার উপর আমার বিশ্বাস হয়ে গিয়েছে, আর ওইটার মাধ্যমে আমার রিজিক সহজ হয়ে গিয়েছে। প্রিয় ভাই, আরেকটু চিন্তা করে আমরা দেখি, যে আমরা মানি যে নামাজ দুনিয়াও সজ্জিত করে দেয়, আখেরাতকেও সজ্জিত করে দেয়, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু নামাজের উপর দুনিয়াকে প্রাধান্য আমরা দেই কি দেই না? যদি আমরা দেখি তাহলে দেখা যায় আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিই, নামাজকে প্রাধান্য দিই না। কীভাবে? নামাজ চলে আসলো সময়, ব্যবসায়ের কাস্টমারও চলে আসলো, আমি কাস্টমারকে প্রাধান্য দেই, আমি নামাজকে প্রাধান্য দিতে পারি না। আমি আমার দোকানকে প্রাধান্য দেই কিন্তু আমি আমার নামাজকে প্রাধান্য দিতে পারি না। তাহলে আমার পরিপূর্ণ বিশ্বাস কোথায় গেল? প্রিয় ভাই, তাহলে বুঝতে হবে যে আমার ইমানের হালত খুবই দুর্বল। কোরআন এটা আমার হেদায়েতের বাণী, কোরআন এটা আমার জন্য কল্যাণকর, কোরআন এটা আমার জন্য সফলতার জন্য যথেষ্ট, কিন্তু আমি নিজেও কোরআন পড়ি না, আমার সন্তানকেও কোরআন পড়াই না, আমি নিজেকে কোরআনের আদর্শে গড়ি না, আমার সন্তানকে কোরআনের আদর্শে গড়াই না। কোরআন তো আমার ঘরেই আছে, কোরআন কোরআনের জায়গায় আছে, কিন্তু কোরআনকে আমি আপন করতে পারি না। কিন্তু আমি বলি এই কোরআন আমার জন্য যথেষ্ট হেদায়েতের, কিন্তু আমি বলছি আমি এটার উপর ঈমান এনেছি কিন্তু আমি এর উপর আমল করতে পারিনি। তাহলে বুঝতে হবে আমার ইমানের কি হালত রয়েছে। প্রিয় ভাই, সাহাবায়ে কেরাম, ইনাদেরকে আমরা বলি, ইনাদেরকে আমরা মানি, তাদেরকে আমরা ভালোবাসি, কিন্তু তাদেরকে আমরা অনুসরণ করি না, অনুকরণ করি না। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, যে আল্লাহ পাক এরশাদ করেন, কাঞ্জুর ইমান থেকে অনুবাদ, এবং ভূপৃষ্ঠে বিচরণকারী কেউ এমন নেই যার জীবিকা আল্লাহর করুণার দায়িত্বে নয়। সুবহানাল্লাহ, সহজভাবে বুঝুন যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন থেকে আমি এই আয়াত পড়ে নিয়েছি আল্লাহ পাকের শপথ, আমি রোজি রোজগারের চিন্তা করা ছেড়ে দিয়েছি। পরিশ্রম কিন্তু ছাড়ে নাই, পরিশ্রম করেছে, টেনশন করে নাই, একতলারে কেমনে দুইতলা বানাইতে হবে টেনশন করে নাই, সন্তানের ভবিষ্যৎ কি হবে টেনশন করে নাই, মেয়েরে যৌতুকে কী কী দিব টেনশন করে নাই, হজে গেলে টাকা কমে যাবে টেনশন করে নাই, কিন্তু আমি আপনি টেনশন করি। কিন্তু আমি আপনি জানি আমার আপনার জন্য রিজিকের জন্য আমার আল্লাহই যথেষ্ট, কিন্তু আমি আপনি টেনশনের মধ্যে আছি। প্রিয় ভাই, তাহলে বুঝতে হবে আমার ইমান দুর্বল, কিন্তু সুবহানাল্লাহ কেমন মহিমা হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যখন আল্লাহ পাক ইরশাদ করে দিয়েছেন যে রিজিক আমার করুণার দায়িত্বে, সুতরাং এরপর আমাদের চিন্তা করার কি প্রয়োজন? তাওয়াক্কুল অবলম্বন করুন, রিজিক আল্লাহ পাকের করুণার দায়িত্বে, তিনি আমাদেরকে রিজিক দান করবেন। আমাদের উচিত যে রিজিকের চিন্তায় দিনরাত অতিবাহিত না করে নেক কাজের চিন্তা করা, জান্নাতে যাওয়ার চিন্তা করা। নিশ্চয়ই হালাল রিজিক উপার্জন করা আমাদের দায়িত্ব, প্রয়োজন অনুসারে আমাদেরকে কাজ করতে হবে, কিন্তু রাত দিন ধন সম্পদের চিন্তায় অস্থির থাকা ঠিক নয়। প্রিয় স্থায়ী ভাইরা, একটু দেখি নিজে, বিশেষ করে আমরা যারা ব্যবসায়ী রয়েছি, হ্যাঁ চাকরিজীবী, তারাও প্রমোশন কবে হবে? প্রমোশন না হলে স্যালারি বাড়বে না, ব্যবসা বড় না হলে আমার সম্পদ বাড়বে না, এই চিন্তায় যারা পড়ে গিয়েছে প্রমোশন আর ব্যবসাকে এস্টাবলিশ করার, তারাই দুনিয়ার ধোকায় পড়ে গিয়েছে, তারাই পরকালের চিন্তা থেকে বিমুখ হয়ে গিয়েছে, তারাই জান্নাতের চিন্তা থেকে বিমুখ হয়ে গিয়েছে। আজ আমি আপনি আমার আপনার দুনিয়ার সামান্য ছোট্ট একটা অট্টলিকাকে তৈরি করার জন্য সুন্দর সুন্দর টাইলস দিয়ে, সুন্দর সুন্দর লাইট দিয়ে, লাইটিং করে টাইলস দিয়ে, হ্যাঁ বিভিন্নভাবে আমি চিন্তায় পড়ে গেছি কোনটা থেকে কোনটা দিব। হায় হায়, আমার আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারিমের মধ্যে কত সুন্দরভাবে আমার আপনার জন্য জান্নাতের ফয়সালা করে রেখেছেন, হাদিসের মধ্যে সুন্দর সুন্দর জান্নাতের আমার আপনার জন্য নির্ধারিত জান্নাতের ফয়সালা বর্ণিত রয়েছে, আমার আপনার অবস্থা কোথায়? কৃষ্ণাই বেরা, এজন্য আমাদেরকে তাদের জীবনকে অনুসরণ করতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ ইমানের বিশ্বাসের অধিকারী হব। নাহলে আমার আপনার ওই দুনিয়াদারদের দেখে কখনো বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে অকাট্য বিশ্বাস তৈরি হবে না। আমি দেখেছি অমুককে সবই তো করে, আল্লাহরে ডাকে, নামাজ কালাম পড়ে, ওই দেখি না তো তার কোনো উন্নতি হয়, মাশাআল্লাহ এমনও বাক্য বলতে দেখা যায়, তুমি তো আল্লাহরে বহুত ডাকছো, লাভ হয়েছে কি? তুমি তো যেই ব্যবসায় হাত দাও সেই ব্যবসায় লস করো। তো ওই ব্যক্তির কথা শুনে এই ব্যক্তিও নৈরাশ হয়ে যায়। কিন্তু একজন ইমানদারের সরাপূর্ণ যখন একজন মুমিন হবে, মুসলমান হবে, তখন ইমানদার তাকে পরিপূর্ণ তাওয়াক্কুল আল্লাহর উপর তাকে ফিরিয়ে দিবে, তখন তার অন্তরে আরও বিশ্বাস স্থাপন হবে, আল্লাহর উপর আরও তাওয়াক্কুল বেড়ে যাবে। প্রিয় ভাই, বলা হয়েছে, সত্যি বলছি, যদি আমাদের বিশ্বাস পাকাপোক্ত হয়ে যায় তবে সব ময়দানে সফলতা আমাদের পদচুম্বন করবে, আমরা এই দুনিয়াতে সফল হয়ে যাব, আখেরাতও সজ্জিত হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে এরশাদ করেন, তোমরাই বিজয়ী হবে যদি ঈমান রাখো। সুবহানাল্লাহ, অর্থাৎ হে মুসলমানরা, হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোলামরা, বিজয়ী তোমাদের হবে ব্যাস শর্ত একটাই, সত্যিকার ইমানদার হয়ে যাও, আল্লাহ পাকের উপর পরিপূর্ণ ভরসাকারী হয়ে যাও। এই শর্ত পূর্ণ করে সত্যিকার ইমান এবং অকাট্য বিশ্বাস করে নেওয়া হয়, ইনশাআল্লাহ মুসলমান সবসময় বিজয়ী থাকবে। আমাদের ইমান নড়বড় করার কারণেই আমরা প্রতিটা জায়গায় মার খাচ্ছি, আমরা প্রতিটা জায়গায় বিফল হয়ে যাচ্ছি, আমরা পরিপূর্ণ আল্লাহর পাকের প্রতি বিশ্বাস রাখতে পারছি না, আমরা সবর ধরতে পারছি না, আমাদের ধৈর্যের মধ্যেও ঘাটতি রয়েছে, আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল রাখার মধ্যেও ঘাটতি রয়েছে, যার কারণে আমরা প্রতিবারই বিফল হয়ে যাচ্ছি। প্রিয় ভাই, বিশ্বাস এটা ইমানের প্রাণ, যতক্ষণ আমার মধ্যে বিশ্বাস থাকবে পরিপূর্ণ, আমার ইমানও তাজা থাকবে, ইমানও সতেজ থাকবে, যখন বিশ্বাস হেরফের হয়ে যাবে আমার ইমানও নড়বড় হয়ে যাবে। বিশ্বাসের বরকত আমরা শুনলাম ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলাই, তিনি চমৎকারভাবে বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস সত্য, বিশ্বাসের বরকত জান্নাত পাওয়া যায়, বিশ্বাসের বরকতে মানুষ জাহান্নাম থেকে দূরে থাকে, বিশ্বাসের বরকতে ফরজ পুরোপুরি আদায় করা হয়, বিশ্বাসের বরকতে মানুষ ইমানের উপর অটল থাকে, আর নিরাপত্তার মধ্যে অনেক বড় কল্যাণ রেখে দেওয়া হয়েছে, ইবাদতের মধ্যেও বরকত এই বিশ্বাসের মাধ্যমে হয়। প্রিয় ভাই, এজন্য আমাদেরকে উচিত, যদি আমরা চাই পরকাল আমাদের জন্য সফল হোক এবং এই দুনিয়া আমাদের জন্য সফল হোক, এটা আমরা সবাই চাই, আমরা এটার জন্য চেষ্টাও করছি, প্রতিনিয়ত আমাদের দিনকে আমরা এইভাবেই শেষ করে দিচ্ছি যাতে আমি সফল হতে পারি, কিন্তু পরিপূর্ণ সফলতা আল্লাহ পাকের প্রতি অকাট্য বিশ্বাস তাওয়াক্কুলের উপর রয়েছে। যদি আমরা এটাকে দিন দিন বাড়াতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য এই দুনিয়াতে সফলতা আমাদের পদচুম্বন করবে খুব সহজের মধ্যে, আর যদি আমরা এটাকে দূরে ঠেলে দেই তাহলে আমরাও আস্তে আস্তে বিফলের দিকে চলে যেতে থাকব। একটা আমরা বাক্য সবাই জানি, যেমন বিশ্বাস তেমন ফল। আপনি এটা খেয়াল করবেন যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, যেই কোনো কাজের মধ্যে, দুনিয়াবি কাজ, জায়েজ কাজের মধ্যে, পরকালের ইবাদতের মধ্যে, যেই কাজের মধ্যে, আমি আপনি যদি এই বিশ্বাস রাখতে পারি যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ পাক তাহলে আমার জন্য সেটা আরও ওইভাবেই সহজ করে দেবে। আমি আপনি বেজালের মধ্যে আছি, হাত তুলে চিন্তা করি আল্লাহকে আমার দোয়া কবুল করবে, আমি বিশ্বাস রাখতে পারতাছি না, আমি আপনি বিশ্বাস রাখতে পারতাছি না আমার দ্বারা এটা হবে না, আমি আমার বিশ্বাসের কম রাখছি, ঘাটতি রাখছি, যার কারণে আমি ফলাফলটাও রিটার্ন তেমনই পাচ্ছি। যদি আমি আমার পরিপূর্ণ ওই বিশ্বাসটা এভাবে রাখতাম যে আমার মালিক আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আমার রিজিকের জিম্মা নিয়েছে, আমার মালিক আমার জন্য আমার রিজিকের ব্যবস্থা করে দিবে, তাহলে প্রিয় ভাই তখন আমার জন্য আমার ইবাদত সহজ হয়ে যাবে, তখন আমার জন্য আমার পরকালকে সাজানো সহজ হয়ে যাবে। আর যদি এটাকে আমরা না করি তাহলে আমার জন্য আমার দুনিয়া সেটা আমার জন্য সহজ হয়ে যাবে, কিন্তু পরকাল আমার জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আজকের সাপ্তাহিক ইজতেমার মধ্যে যে বিষয় আমরা বয়ান শুনেছি, অকাট্য বিশ্বাসের বারাকাত, এর যে আলোচনা আমরা শুনেছি এর উপর আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ মাকতাবাতুল মদিনা এর মধ্যে আলহামদুলিল্লাহ নাতের একটি চমৎকার ছোট্ট রিসালা এসেছে আমাদের জন্য। নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলেই শুনতে পড়তে আমরা ভালোবাসি, কেননা নাতে মুস্তফা এটা এমন একটা বিষয়, আলা হযরত রহমতুল্লাহ তাআলা তিনি বলেন যে কেউ যদি চায় অন্তরের মধ্যে ইশকি রাসুলকে বৃদ্ধি করতে, সে যেন সর্বদা নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করে। হ্যাঁ, এই জন্য আমরা যাতে করে নাতে রাসুল এটাকে আমরা পড়ি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই দিনী মহলের মধ্যে আমরা মাশাআল্লাহ দেখি নাতের একটা ব্যবস্থাপনা থাকে। আজকে এই যেতে আমার শুরুতেও তেলাওয়াতের পরে নাতে মুস্তফা হয়েছে। হ্যাঁ, জিক্রে খোদা করে আর জিক্রে মুস্তফা না করে, হ্যাঁ এটা কেমন হবে যে আল্লাহ পাকের জিকির হবে আর আমার নবীর জিকির আলোচনা হবে না, এটা তো হতেই পারে না। আশিকের রাসূল যেখানে আল্লাহ পাকের স্মরণ করবে সেখানে তো নবীর স্মরণ করবে, আর নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মাধ্যমে আল্লাহ রাসূলের প্রতি মহব্বত আরও বৃদ্ধি পেয়ে যায়। তো আলহামদুলিল্লাহ মাকতাবাতুল মদিনায় নতুন রিসালা এসেছে, গুলশানে মদিনা। গুলশানে মদিনা দাওয়াত ইসলামের যেই দিনী মহলে নাতগুলো পড়া হয়, এই নাতগুলো মাশাআল্লাহ সম্বলিতভাবে মাশাআল্লাহ আরও চমৎকার কিছু নতুন নতুন নাত এখানে মাশাআল্লাহ আনা হয়েছে। তো আমি আপনাদেরকে বলবো, সুর কোনো বিষয় না, হ্যাঁ যে আমি সুর দিয়ে পড়তে পারি না এই জন্য, না এমনটা না, আমি নবীর মহব্বতে পড়ি, কেননা অসংখ্য আশেকের রাসুল এই নাত শরীফ পড়তে পড়তে আমার নবীর দিদার পেয়ে গিয়েছে। অসংখ্য আশেকের রাসুল নবীর রওজার সামনে নাত লিখতে লিখতে আমার নবী তার উপর রাজি খুশি হয়ে গিয়েছে, তার নাতকে মকবুল করে দিয়েছে। হ্যাঁ, তো এই নাতের এমন পাওয়ার, তো আমি বলবো প্রিয় ভাই গুলশানে মদিনা আজকে যাদের পক্ষে সম্ভব হয় সবাই, ৫০ টাকা, মাত্র ৫০ টাকা এটার মূল্যকে নির্ধারণ করা হয়েছে, আপনারা এটাকে মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি ইশকে রাসুল বৃদ্ধি করার নিয়তে নাতে মোস্তফা শ্রবণ করা এবং পড়ার তৌফিক দান করুক। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাবি রহমতুল্লাহ তাআলা কতিপয় বুজুর্গ থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 600,000 বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সলাতান দাঈমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরামগণ আলাইহিমুর রিদওয়ান আশ্চর্যজনিত হলেন যে এই সম্মানিত লোকটি কে, যখন তিনি চলে গেলেন তখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে। আসুন আমরাও পড়ুনি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাক'আদা আল মুকাররাবা عندك يوم القيامة। হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু।
والصلاه والسلام عليك يا رسول الله والصلاه والسلام عليك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله والصلاه والسلام عليك يا نور الله والصلاه والسلام عليك يا رسول الله والصلاه والسلام عليك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبه يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
আল্লাহ
استغیث امرا گناہ گار بدکار نفرمان نالائق مولا مولا کریم دعوت استمیر سپتاہک سنت بڑا اجتماعر مدد انش گرہن کرار سوبھاگیہ کرچی مولا مولا کریم مالک تمی جادر کے دیا کرچو مولا تمہار نبی جادر پرتی دیا نظر دیے تارائی تو مکہ مدینار حاضری دیچے مولا مولا ہمارے گناہر کارنے ہمارے جن ایکنو بادا ہوئے رہیچے مولا مولا تمہار دیا جدی ملے جائے مولا ہمرو حج جتے پارب مولا یا الہ العالمین مالک مولا گناہر ہاتھ تلے مولا گناہر زبان دیے تمہیں ڈاکچی مولا مولا ہمارے گنا انیک مولا ہمارے گنا انیک مولا مولا تمی گوپن رکھے تمہار دیا مولا مولا تمہار دیا ات بیشی جے مولا پرتی دین توبا کرے آبار تمہار نافرمانی کری مولا تارپر تمہار عذاب ہمارے پرتی نکھیپ ہوئنی مولا مولا تمہار رحمت تو ات بیشی مولا ہمارے مت ظالم در پرتی تمہار رحمت دن دن بیرے جاچھے مولا مولا نیامت مولا ایکٹاؤ کمتی ہوئنی مولا مولا ہمرا ایمن نافرمان تمہار نیامت کھیے تمہار نیامت پہ تمہار شکریہ آدائے کرتے پارینی مولا مالک مولا کریم ہمرا اکرتوگ مولا مولا ہمارے پرتی تمہار دیا درشٹی مولا تمی مولا ہمارے مرتر آگ پرجنت ریکھو مولا ইয়া ইলাহাল আলামিন, মালিক ও মাওলা, আমাদের গুনাহের দিকে তুমি তাকিও না মাওলা। মাওলা, যদি আমাদের গুনাহের দিকে তাকাও তোমার রাগ চলে আসবে মাওলা। মাওলা, তোমার রহমতের দিকে তাকিয়ে তুমি আমাদের গুনাহগুলোকে মুছে দাও মাওলা। মাওলা, আমলনামা থেকে গুনাহগুলোকে মুছে দাও মাওলা। মাওলা, কিতাবের মধ্যে পড়েছি মাওলা, রোজ কিয়ামতের ময়দানে যার যার আমলনামা তাকে পড়ে শোনাতে হবে মাওলা। মাওলা, কেমন হবে ওই অবস্থা মাওলা? দয়াল নবী, যার আশেক ছিলাম কিন্তু গোপনে গোপনে গুনাহ করেছি, সেদিন দয়াল নবীর সামনে গুনাহগুলোকে পড়ে পড়ে শোনাতে হবে মাওলা। গাউসে পাকের গোলাম ছিলাম মাওলা, বলেছি গাউসে পাকের আশেক মাওলা। মাওলা, গোপনে গোপনে গুনাহ করেছি, সেই গুনাহগুলো সেদিন পড়ে শোনাতে হবে মাওলা। মালিক, মা বাবা কত সম্মান দিত সন্তানকে, সন্তান অনেক ভালো, সেদিন মা বাবাও জেনে যাবে গুনাহের খবর মাওলা। স্ত্রী সম্মান দিত স্বামী বলে, বা সন্তান সম্মান দিত বাবা বলে, প্রতিবেশীরা সম্মান দিত দিনের দায়ী বলে মাওলা, নামাজি বলে সম্মান দিত, রোজ কিয়ামতের ময়দানে মাওলা সকল গুনাহগুলো সেদিন ফাঁস হয়ে যাবে মাওলা। মাওলা, তুমি যদি রহমত করো মাওলা, আমাদের মালাকুল মউত আসার আগে আগে আমাদের আমল নামা থেকে গুনাহগুলোকে মুছে দাও মাওলা। মাওলা, একটা গুনাহ বাকি থাকতো, তুমি আমাদেরকে মৃত্যু দিও না মাওলা। মাওলা, মৃত্যু অনেক অনেক কঠিন মাওলা, মৃত্যুর কষ্ট মাওলা, সাখারাতের কষ্ট অনেক মাওলা, এরপরে মাওলা কবরের জিন্দগি মাওলা, এরপরে কেয়ামতের ময়দানে হিসাব নিকাশ মাওলা। মাওলা, আমাদের আমল তো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে মাওলা। মাওলা, তোমার কাছে ফরিয়াদ মাওলা, তুমি আমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দাও মাওলা, জান্নাতকে আবশ্যক করে দাও মাওলা, আমাদের জন্য জান্নাতের যাওয়ার কাজকে সহজ করে দাও, নেকি করা সহজ আর গুনাহ করা কঠিন করে দাও, অন্তরে নেকির প্রতি ভালোবাসা গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি করে দাও। মাওলাই করিম, আমাদের প্রত্যেকের দিলের নেক জায়েজ দোয়াগুলোকে কবুল করে নাও। দূর দূরান্ত থেকে ইসলামী ভাইরা মাওলা কষ্ট করে দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইস্তেমায় উপস্থিত হয়েছে মাওলা। মালিক, যার নিয়ত অন্তরের মধ্যে যেই নিয়ত, যেই পেরেশানি রয়েছে মাওলা, যেই বাসনা রয়েছে, সমস্ত ইসলামী ভাই অন্তরের নেক বাসনাগুলোকে পূর্ণ করে দাও। আমাদের মাওলা মাথার উপরে যত মাওলা বোঝা রয়েছে, ঋণের বোঝা মাওলা, মালিক মাওলা মিথ্যা মামলা মোকদ্দমা, রোজগারহীনতা, অশান্তি মাওলা, সন্তানের অবাধ্যতা মাওলা, যত পেরেশানি রয়েছে তমাম পেরেশানিগুলোকে দূর করে দাও। ইয়া ইলাহাল আলামিন, আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে তোমার রহমত নাজিল করে দাও। মাওলা, মাদিনা ছিলেন দর্শক শ্রোতা যারা আমাদের সাথে হাত তুলেছে মাওলা, তাদেরও মাওলা দোয়াকে কবুল করে নাও। মালিক মাওলা, আমাদের তকদিরে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনায় মনোয়ারা নসিব করে দাও। ইয়া ইলাহাল আলামিন, মালিক মাওলা, আমাদের ইমান অনেক দুর্বল মাওলা, আমাদের ইমান অনেক খারাপ মাওলা। ইয়া ইলাহাল আলামিন, মাওলা ফরিয়াদ মাওলা, তুমি আমাদেরকে মাওলা তোমার উপর, তোমার হাবিবের উপর মাওলা, ইমানের ভিত্তির উপর মাওলা, আমাদেরকে পরিপূর্ণ ইমান রাখার তৌফিক দিয়ে দাও। আমাদেরকে মালিক মাওলা তোমার উপর মাওলা পরিপূর্ণ তাওয়াক্কুল স্থাপন করার তৌফিক দিয়ে দাও। মালিক মাওলা, মালিক মাওলা, আমাদেরকে মাওলা, আমাদের নাসলকে মাওলা, আমাদের প্রজন্মকে মাওলা, কেয়ামত পর্যন্ত আমাদের বংশে যারা আসবে সকলকে ইমানের মধ্যে কবুল করে নাও। ইয়া ইলাহাল আলামিন, আমাদের ইমানের নিরাপত্তা দান করে দাও মাওলা, আমাদেরকে মাওলা ইমানের সাথে মদিনা শরীফে মৃত্যু দিয়ে দাও মাওলা, জান্নাতুল বাকিতে দাফনের ব্যবস্থা করে দিও মাওলা, জান্নাতুল ফেরদৌসে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিবেশিত্ব নসিব করে দিও মাওলা। ইয়া ইলাহাল আলামিন, মালিক মাওলা, স্বপ্নযোগে তোমার নবীর দিদার আমাদেরকে দিয়ে দাও মাওলা। মাওলা, আমাদের চোখ গুনাহের, এতে কোনো সন্দেহ নেই মাওলা, মালিক তোমার নবী যদি দয়া করে তাহলে হয়ে যাবে মাওলা, মাওলা তুমি যদি দয়া করো তাহলে হয়ে যাবে মাওলা, বাস একটা রাহাত মাওলা, মৃত্যুর আগে আগে আমাদেরকে দয়াল নবীর দিদার দিয়ে দাও মাওলা। ইয়া ইলাহাল আলামিন, মালিক মাওলা, আমাদেরকে মালিক মাওলা মৃত্যুর আগ পর্যন্ত দাওয়াত ইসলামের এই দিনী পরিবেশে মাওলা ইস্তেকামাত দান করে দাও, ইখলাস দান করে দাও, আমাদের কাছ থেকে মাওলা দিনের কাজ আদায় করে নাও মাওলা, আমাদের থেকে মাওলা তাবলিগি কাজ আদায় করে নাও মাওলা। ইয়া রাব্বুল আলামিন, শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত যেমন মুবাল্লিগ চায় মাওলা, যেমন জিম্মাদার চায় মাওলা, যেমন তালিব চায় মাওলা, আমাদেরকে তেমন বানিয়ে দাও মাওলা। মালিক, বাস তুমি রাজি খুশি হয়ে যাও মাওলা, তোমার হাবিব যাতে আমাদের উপর রাজি খুশি হয়ে যায় মাওলা, তেমনভাবে আমাদেরকে তৈরি করে দাও মাওলা। হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির। قلت حیلتی انت وسیلتی ادرکنی یا رسول اللہ اللہم ارزقنا زیارت النبی فی الدنیا والآخرہ صلی اللہ علی النبی الامی صلی اللہ علیہ وآلہ وسلم سبحان ربک رب العزت اما یصفون سلام علی المرسلین الحمدللہ رب العالمین بحق لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم
لا البدر علینا من سنیات الوعداء وجب شکر علینا ما دعا للہ دائی یا نبی سلام علیکہ یا رسول سلام سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله بحق لا إله إلا الله محمد رسول الله
جل كير دوا تر جاگا اشارا امیتا کے دے گی دعائے مدینہ